খোদার দিদার জপাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে, যার মধ্য হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন খামসিনা মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামাহ। আদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর অর্থ হচ্ছে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। কতই না ফজিলতপূর্ণ এই হাদিস শরীফটি, যে কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংস্পর্শতা সহচর্য পেতে হলে আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সুতরাং অনুরোধ করব যে যথাসম্ভব প্রতিদিন কমপক্ষে 313 বার যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। এর দ্বারা দুনিয়াতেও অনেক কল্যাণ অর্জন করতে পারবো, আখিরাতেও ইনশাআল্লাহ এর ফজিলত আমাদের অর্জন হবে। মাদিনী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান আসুন নামাজ শিখি, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এরই সাথে রমজানুল করিমের মুবারকবাদ। আলহামদুলিল্লাহ তাআলা রমজান শরীফে যেভাবে অন্যান্য ইবাদত করার অনেক সওয়াব রয়েছে, রমজান মাসে ইলমে দীন অর্জন করাও অনেক সওয়াবের কারণ। আর এই অনুষ্ঠান দেখা, মাদিনী চ্যানেল দেখা, বিভিন্ন কিছু শিখা, অন্যকে পৌঁছে দেয়া এবং এর উপর আমল করাও কিন্তু রমজানের ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের উচিত আমরা যেন যথাসম্ভব অনর্থক অযথা কাজে সময় ব্যয় না করে যতক্ষণ পর্যন্ত সম্ভব হয় মাদিনী চ্যানেলের সাথে কানেক্টেড থাকবো, মাদিনী চ্যানেল দেখতে থাকবো, বিভিন্ন বিষয়াদি সম্পর্কে শিখতে থাকবো এবং এর উপর আমল করতে থাকবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, গত পর্বে আমরা নামাজের শর্তাবলী সম্পর্কে আলোচনা করেছিলাম যে নামাজের মোট 6টি শর্ত, সেই শর্তগুলো কী কী একবার আবার আমরা রিভাইজ দিয়ে নিই। প্রথম হচ্ছে পবিত্রতা, দ্বিতীয় হচ্ছে সতর ঢাকা, তৃতীয় হচ্ছে কিবলামুখী হওয়া, চতুর্থ হচ্ছে নামাজের সময় হওয়া, ওয়াক্ত হওয়া, আর পঞ্চম হচ্ছে নিয়ত করা, এবং শেষ ও ষষ্ঠ হচ্ছে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করা। জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই প্রত্যেকের পরিপূর্ণ বিবরণী রয়েছে, তার মধ্য হতে আজকে পবিত্রতা এবং পবিত্রতার কিছু অংশ নিয়ে আলোচনা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডে চলে যাই, বোর্ডের মধ্যে লিখলে এবং ব্যাপারগুলো সামারাইজ করে দিলে স্মরণ রাখতে এবং বুঝতে সহজ হবে। আমরা গত পর্বে পবিত্রতার ব্যাপারে শুনেছিলাম সংক্ষিপ্ত বিবরণী। পবিত্রতার ক্ষেত্রে তিনটি জিনিস পবিত্র থাকা জরুরি, সেগুলো হচ্ছে শরীর, কাপড়, নামাজের স্থান। তো সর্বপ্রথম আমরা শরীরের পবিত্রতা সম্পর্কে আলোচনা করব, যে শরীরের পবিত্রতার দ্বারা কী উদ্দেশ্য এবং এটাকে কয়টা ক্যাটাগরিতে আমরা নিতে পারি বা সেইভাবে এটার ক্যাটাগরাইজ কী কী। আর পবিত্রতাকে কিন্তু আরবিতে তাহারাত বলা হয়, আর অনেক ক্ষেত্রে পবিত্রতার স্থানে তাহারাত শব্দটি ব্যবহার করা হয়, মানে কিতাবেও এর অর্থ তাহারাত, অনেক নামাজের পদ্ধতি জাতীয় কিতাবগুলোতেও পবিত্রতাকে তাহারাত দিয়ে বোঝানো হয়েছে। তাহারাত বা পবিত্রতা এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সংশ্লিষ্ট। এবং নবী করিম রাফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাআলা হচ্ছে পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। আর অবশ্যই ইসলাম ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার সবক দেয়, দর্শ দেয়, মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে শেখায়। এবং ইসলাম অপবিত্র, অপরিচ্ছন্ন, অপরিষ্কার যে কোনো রীতি রেওয়াজ থেকে পবিত্র। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম শরীরের পবিত্রতার ব্যাপারে যদি আমরা আলোচনা করি,
খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ।
তাহলে শরীরের পবিত্রতা তার ক্ষেত্রে দুটি বিষয়, একটি হচ্ছে সেই শরীর যখন অপবিত্র হয় সেটার কারণ কি, একটি হয় হাদাসে আসগর, একটি হয় হাদাসে আকবর। হাদাসে আসগর দ্বারা বা হাদাসে আসগর দ্বারা উদ্দেশ্য কি, শরীরের পবিত্রতার ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে এটারও দুটি দিক রয়েছে। একটি দিক হচ্ছে যে ছোট ছোট কারণের অপবিত্রতার ছোট ছোট কারণ, আর অপবিত্রতার বড় বড় কারণ। ছোট কারণ সেই সকল কারণ যেগুলো দিয়ে অজু ফরজ হয়, অর্থাৎ অজু করার প্রয়োজন পড়ে, আর বড় বড় কারণ শরীর অপবিত্র হওয়ার যেগুলো দিয়ে গোসল ফরজ হয়। তো যদি ছোট কোনো কারণ থাকে তাহলে তো আমরা অজু করব, আর যদি বড় কোনো কারণ থাকে যেগুলো গোসল ফরজ হওয়ার কারণ তাহলে আমরা গোসল করব। তো যখন যা হবে সেখানে পবিত্রতা দ্বারা সেটাই উদ্দেশ্য হবে। অর্থাৎ যদি আমার গোসলের প্রয়োজন না হয়, আমার গোসল ফরজ না হয়, আর শুধুমাত্র অজু ভঙ্গের কোনো একটা কারণ আমার সাথে হয়েছে, আমার অজু নেই, তো এখন নামাজ পড়ার জন্য আমার অজু জরুরি। আর যদি কারো এমন হয় যে তার গোসল ফরজ হয় আর দেখা যায় কি তার নামাজ পড়তে হবে, তাহলে শুধুমাত্র অজু পবিত্রতার মাধ্যম, কিন্তু শুধুমাত্র অজু করলে তার চলবে না, যেহেতু তার গোসল ফরজ হয়েছে, তার কারণগুলো বড় বড়, পবিত্রতা ভঙ্গ হওয়ার, তো তাকে কি করতে হবে, গোসল করেই নামাজ আদায় করতে হবে। তো এটাকে আমরা দুটা ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে ছোট কারণ,
খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ।
একটা হচ্ছে বড় কারণ। ছোট কারণের ক্ষেত্রে অজু প্রয়োজন হয়, তো আমরা এখানে অজু লিখতে পারি, আর বড় কারণের ক্ষেত্রে গোসল প্রয়োজন হয়, তো আমরা গোসল লিখতে পারি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অজু সম্পর্কে অনেক কিছু জানতে হয়, তো আমরা সম্ভব হলে এটা খাতাতে নোট করে নিন, আশা করি পরবর্তীতে সহজে বুঝতে পারবেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো সর্বপ্রথম আমরা অজু নিয়ে কথা বলবো। যদি অজু নিয়ে কথা বলি তাহলে অজুর অনেকগুলো দিক রয়েছে, অজুর অনেকগুলো দিক রয়েছে যেগুলো জানা জরুরি। তার মধ্যে হতে একটি তো হচ্ছে যে অজু কীভাবে করব, এর মধ্যে ফরজগুলো কী কী, সুন্নতে মুয়াক্কাদা কী কী, এবং মুস্তাহাবগুলো কী কী, আবার এরই সাথে অজু ভঙ্গের কারণগুলো কী কী, যার দ্বারা আমরা এটা যেন বুঝতে পারি যে যদি এরকম হয় তাহলে আমার পবিত্রতা নেই, আর আমি এখন যদি নামাজ পড়তে চাই তাহলে অজু করার মাধ্যমে আমাকে পবিত্র হতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অজু সম্পর্কে খুবই সুন্দর একটি ঘটনা রয়েছে, সেই ঘটনার মাধ্যমে আমরা অজুর ফজিলত সম্পর্কে জানতে পারবো, আর পরবর্তীতে আমরা অজুর বিভিন্ন বিষয় সম্পর্কেও জানবো, যে বিষয়গুলো হোয়াইট বোর্ডের সাহায্যে আমি আপনাদেরকে বলেছি। একদা হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় পৌঁছে অজুর জন্য পানি নিলেন, অজু সেরে তিনি আপনা আপনি মুচকি হাসলেন। তারপর সঙ্গীদেরকে বললেন, আপনারা কি জানেন আমি কেন মুচকি হাসলাম? অতপর তিনি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, একদা সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ওযু করেছিলেন এবং ওযু শেষ করে তিনি মুচকি হেসেছিলেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর উদ্দেশ্যে ইরশাদ করেন, তোমরা কি জানো আমি কেন হেসেছি? তদুত্তরে অর্থাৎ উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নিজের সাথীদেরকে, সঙ্গীদেরকে, যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই স্থানে উজু করার পর মুচকি হেসে তখন উপস্থিতরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো আমি কেন হেসেছি? তদুত্তরে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, অর্থাৎ আল্লাহ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ ওযু করে তখন হাত ধোয়ার সময় হাতের গুনাহ, মুখমণ্ডল ধৌত করার সময় মুখমণ্ডলের গুনাহ, মাথা মাসে করার সময় মাথার গুনাহ, আর পা ধোয়ার সময় পায়ের গুনাহসমূহ ঝরে যায়। জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ওযুর দ্বারা আমরা নামাজের অ্যাক্সেস তো পাবই, পবিত্রতা অর্জন হবে, এরই সাথে এই ফজিলতগুলোও অর্জন হবে যদি আমরা ভালোভাবে উযু করি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমরা যেই বিষয় উযু সম্পর্কে জানব তার মধ্য থেকে একটি বিষয় যদি অপূর্ণ রয়ে যায়, বাদ পড়া তো দূরের কথা, যদি অপূর্ণও রয়ে যায় তারপরও উযু হবে না, আর সেগুলো হচ্ছে উযুর ফরজসমূহ। উযুর ফরজসমূহ হচ্ছে চারটি, আর এই চারটি অঙ্গ মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ধৌত করার নির্দেশ দিয়েছেন। উযুর প্রথম ফরজ হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, এবং দ্বিতীয় ফরজ হচ্ছে কনুই সহ, এই কনুই সহ হাত ধৌত করা, এবং তৃতীয় ফরজ হচ্ছে মাথার চার ভাগের এক ভাগ মাসা করা, আর চতুর্থ ফরজ হচ্ছে টখনু সহ উভয় পা ধৌত করা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি এই অঙ্গগুলো ধৌত করা হয় তাহলে, পরিপূর্ণভাবে ধৌত করা হয় তাহলে কিন্তু উযু হয়ে যাবে। কিন্তু এগুলোই হচ্ছে উযুর ফরজ, যেটার আদেশ, যেগুলোর নির্দেশ মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেছেন। আমরা ধৌত করার ব্যাপারে শুনি যে, যেমন এখনও শুনলাম যে এগুলো অঙ্গ ধৌত করতে হবে, তো ধৌত করার দ্বারা উদ্দেশ্য কী? ধৌত করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সেই অঙ্গগুলোর প্রতিটি অংশে, প্রতিটি ছোট ছোট অংশেও যেন দু ফোঁটা পানি প্রবাহিত হয়ে যায়, এটা হচ্ছে ধৌত করার সংজ্ঞা। যদি স্বাভাবিক ক্ষেত্রে একবার পানি প্রবাহিত হলো কোনো এক জায়গায় আর সেটা বাকি থেকে গেল তাহলে কিন্তু উযু হবে না। উযু হওয়ার জন্য এটা জরুরি যে ধৌত হওয়াটা পরিপূর্ণ হওয়া। আর এটা কিভাবে পরিপূর্ণ হবে? এটা পরিপূর্ণ হবে যখন এক একটি অঙ্গের এক একটি অংশ, যেগুলো ধৌত করার আদেশ রয়েছে, সেগুলোর উপর দিয়ে যখন দুই ফোঁটা পানি প্রবাহিত হবে। সুতরাং এই ক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে যদি তেলের মতো পানি এভাবে হাতে নিয়ে শুধুমাত্র এভাবে একবার করে মাসা করে দিলাম, হাতটা ভিজে গেল, এতটুকু কিন্তু ধৌত করার জন্য যথেষ্ট নয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, উযু করার কিছু সুন্নাত রয়েছে। রদ্দুল মুহতারে, যেটা দুররে মুহতার সম্বলিত, এটার মধ্যে 12টি সুন্নত ব্যক্ত করা হয়েছে, যা আমির আল সুন্নত দামাত বারাকাতুল আলিয়া নিজের খুবই প্রসিদ্ধ একটি বই, একটি গ্রন্থ নামাজের আহকাম, এটার মধ্যে ব্যক্ত করেছেন। সর্বপ্রথম যে সুন্নাত হচ্ছে তা হচ্ছে নিয়ত করা, দ্বিতীয়ত বিসমিল্লাহ বলা, আর তৃতীয়ত দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধোয়া, চতুর্থ তিনবার মেসোয়াক করা, পঞ্চম তিন অঞ্জলি পানি দিয়ে তিনবার কুলি করা, আর ছয় হচ্ছে রোজাদার না হলে গড়গড়া করা, আর সাত নম্বর হচ্ছে তিন অঞ্জলি পানি দিয়ে তিনবার নাকে পানি দেয়া, আট নম্বর, দাড়ি থাকলে এহরামে না থাকা অবস্থায় দাড়ি খিলাল করা। আর নয় নম্বর হচ্ছে হাত ও পায়ের আঙুলসমূহ খিলাল করা। দশ নম্বর হচ্ছে সম্পূর্ণ মাথা একবার মাসে করা। এগারো নম্বর হচ্ছে কান মাসে করা। বারো নম্বর হচ্ছে ওজুর ফরজগুলোতে তরতিব মেনে চলা, অর্থাৎ কোরআনে পাকের মধ্যে যেই যে পর্যায়ক্রমে একটার পর একটা অঙ্গ ধৌত করার ব্যাপারে বর্ণনা দেয়া হয়েছে, এটাকে মেনে চলাও কিন্তু ওজুর সুন্নাত। সুতরাং সর্বপ্রথম এটা আরোজ করব যে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে ফরজের। সুতরাং ওজু করার ক্ষেত্রে ফরজ করা এবং ধৌত করার যে বিশ্লেষণটা দেয়া হয়েছে, যে শুধুমাত্র ভিজিয়ে নিলে বা হাতে পানি নিয়ে তেলের মতো মালিশ করে ভিজিয়ে নিলে ওজু হবে না, বরং প্রতিটা অঙ্গের প্রতিটা অংশ থেকে দু ফোঁটা, যেগুলো ধৌত করা ফরজ হয়েছে সেগুলোর মধ্যে দু ফোঁটা পানি প্রবাহিত হয়ে যেতে হবে, তাহলে কিন্তু ওজু হবে। সুতরাং আগামীতে যখনই ওজু করবেন তখন ফরজের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবেন এবং সুন্নতের উপরও আমল করার চেষ্টা করবেন, যেন প্রতিটি সুন্নতের উপর আমল হয়। আর ফরজের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখবেন, কেননা এটার মধ্যে ভুল হলে কিন্তু ওজুই হবে না। আর যেহেতু নামাজের শর্তের মধ্যে পবিত্রতা একটি শর্ত, যদি ওজু না হয় তাহলে নামাজও হবে না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ওজু ভঙ্গ হওয়ারও অনেকগুলো কারণ রয়েছে, যা যেগুলোর মধ্যে কিছু কারণ হচ্ছে যে যদি পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, যেমন বায়ু নির্গত হয় বা প্রস্রাব করে কেউ, তাহলে কিন্তু ওজু ভঙ্গ হয়ে যাবে। তারপর যদি শরীরের কোনো স্থান থেকে রক্ত প্রবাহিত হয় তাহলেও কিন্তু ওজু ভঙ্গ হয়ে যাবে। রক্ত হোক কিংবা পুঁজ হোক বা হলুদ রঙের পানি হোক, শরীরের কোনো স্থান থেকে যদি নির্গত হয়ে এমন কোনো স্থানে প্রবাহিত হলো বা হওয়ার ক্ষমতা ছিল, যে যেটা পবিত্রতা অর্জন করা ফরজ, তাহলে কিন্তু ওজু ভঙ্গ হয়ে যাবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে কিন্তু একটি কথা এটিও বলা হয়েছে যে প্রবাহিত হওয়ার ক্ষমতা ছিল, অর্থাৎ কারো ক্ষতস্থান ছিল আর সে যদি হাত উল্টা করে রেখে দিল, যেমন এখানে ক্ষতস্থান তো এভাবে করে রেখে দিল, তো রক্তটা শরীরের অন্য কোনো অংশ না দিকে না গিয়ে নিচে পড়ছে বা সে কোনো কাপড় দিয়ে মুছে ফেলছে, প্রবাহিত হচ্ছে না, কিন্তু তার ভিতর এতটুক পরিমাণে রক্ত ছিল যে প্রবাহিত হওয়ার ক্ষমতা ছিল, তাহলে কিন্তু ওজু ভঙ্গ হয়ে যাবে। আবার যদি দেখা যায়, যেমন সূচ থাকে, সূচ দিয়ে যদি হালকা একটু আঘাত করা হয় আর রক্ত দেখা যায় কিন্তু প্রবাহিত হয়ে পড়ে না, বা রক্ত প্রকাশ পায় কিন্তু প্রবাহিত হয়ে পড়ে না বা প্রবাহিত হওয়ার মতো রক্ত থাকে না, তাহলে কিন্তু ওজু ভঙ্গ হবে না। তারপর কারো ক্ষতস্থান রয়েছে, ক্ষতস্থানে অনেক বেশি আর্দ্রতা দেখা যাচ্ছে, কিন্তু আর্দ্রতা যতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে না ততক্ষণ পর্যন্ত ওজু ভঙ্গ হবে না। ক্ষতস্থানে যদি আর্দ্রতা থাকে বা কোনো কিছু জমে থাকে, তাহলে ওজু ভঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত না সেটা ক্ষতস্থান থেকে বের হচ্ছে, প্রবাহিত হচ্ছে। ইনজেকশন দিলে ওজু ভঙ্গ হবে কি না, এ ব্যাপারে রয়েছে, গোস্তের মধ্যে যদি ইনজেকশন দেয় আর যদি রক্ত প্রবাহিত হওয়ার মতো বের হয়, তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি শিরায় ইনজেকশন দেয়া হয়, প্রথমে উপরের দিকে যে রক্ত টানা হয় তা যেহেতু প্রবাহিত হওয়ার মতো, তাই তা দ্বারা ওজু ভঙ্গ হয়ে যাবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনিভাবে চোখ দিয়ে যদি পানি প্রবাহিত হয় তাহলে কি হবে, এই পরিপূর্ণ একটি ডিটেলস রয়েছে যা আমরা সাধারণভাবে অর্থাৎ খুব সহজভাবেই নামাজের আহকামের কিতাবটিতে এটার পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা পড়তে পারবো। তারপর বমি দ্বারাও কিন্তু ওজু ভঙ্গ হয়ে যায়, কিন্তু যখন মুখ ভর্তি বমি হয় যা আটকানো সম্ভব হয় না, তাহলে কিন্তু ওজু ভঙ্গ হয়ে যায়। তারপর কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে হাসে তাহলেও কিন্তু ওজু ভঙ্গ হয়ে যায়। আর সেটা কোন নামাজ, সেটা হচ্ছে রুকু সিজদা বিশিষ্ট নামাজে যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি হাসি দেয়, তাহলে অট্ট হাসি দেয়, শুধু হাসি না অট্ট হাসি দিলে, যে অট্ট হাসি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন হাসি যার দ্বারা আশেপাশের লোক আওয়াজ শুনতে পায়, এমন হাসি দিলে তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে। আওয়াজ শোনাটা লোকদের জন্য জরুরি না, কিন্তু এতটুকু আওয়াজ হওয়া জরুরি যদি কেউ পাশে থাকে তাহলে সে শুনতে পেত। যেমন আমি খালি ঘরে নামাজ পড়ছি, কেউ খালি ঘরে নামাজ পড়ছে, এখন কেউ নেই, এখন তার অট্ট হাসি আসলো, তো এখন কেউ তো শুনতে পেলো না, তারপরও তার নামাজ ভঙ্গ হয়ে যাবে যদি হাসিটা এই পরিমাণে থাকে, অট্ট হাসি দ্বারা যা উদ্দেশ্য যে আশেপাশে যদি কেউ থাকতো তাহলে সে শুনতে পেত। আর মুচকি হাসি দিলে অজু নামাজ কিছুই ভঙ্গ হবে না। মুচকি হাসি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যেটার মধ্যে দাঁত দেখা যায় বা চেহারার মধ্যে হাসিরটা ভেসে উঠে কিন্তু আওয়াজ আসে না, কোনো রকম আওয়াজ আসে না। যদি সিজদা রুকু সিজদা বিশিষ্ট নামাজে যদি কেউ অট্ট হাসি দেয় তাহলে কিন্তু তার অজু ভঙ্গ হয়ে যায়, আর অজু ভঙ্গ হওয়ার কারণে নামাজও ভঙ্গ হয়ে যায়। কিন্তু যদি কেউ জানাজার নামাজ, জানাজার নামাজে তো রুকুও নেই সিজদাও নেই, সেটার মধ্যে যদি কেউ অট্ট হাসি দেয় তাহলে তার জন্য নির্দেশ কী? তাহলে তার ব্যাপারে হচ্ছে যে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে কিন্তু অজু ভঙ্গ হবে না। আরেকটি বিষয়, এটি তো নামাজের বিষয় ছিল, এমনিতেও আমাদের সবসময় মুচকি হাসি দেওয়া উচিত আর অট্ট হাসি থেকে বেঁচে থাকা উচিত। কেননা হাদিস শরীফে এসেছে মুচকি হাসি দেওয়া হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং অট্ট হাসি কাহকা যেটাকে আরবিতে বলা হয় সেটা শয়তানের পক্ষ থেকে। সুতরাং যে কোনো অবস্থাতে আমাদেরকে কাহকা থেকে বেঁচে থাকতে হবে। নিদ্রা যাওয়া, ঘুমানোও একটি কারণ অজু ভঙ্গ হওয়ার। কিন্তু নিদ্রা দ্বারা তার ব্যাপারে এটার মধ্যে কিছু বিষয় রয়েছে, যেমন নিদ্রা দ্বারা অজু ভঙ্গ হওয়ার দুটি শর্ত রয়েছে, মানে কখন কিভাবে আমি ঘুমালে অজু ভঙ্গ হবে। তো প্রথমটি হচ্ছে নিদ্রার সময় উভয় নিতম্ব ভালোভাবে সংযুক্ত না থাকা, অর্থাৎ যে অবস্থাতে বায়ু নির্গত হওয়ার সম্ভাবনা থাকে সেই অবস্থাতে কিন্তু যদি আমি ঘুমাই তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। তারপর অসচেতন অসতর্ক অবস্থায় নিদ্রা গেলেও কিন্তু অজু ভঙ্গ হয়ে যাবে। আবার যদি কেউ অসচেতন হয়ে যায় এমনিতেও, যেমন বেহোশ হয়ে গেল, পাগল হয়ে গেল বা মাতাল হয়ে গেল, তাহলেও কিন্তু অজু ভঙ্গ হয়ে যায়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কিছু বিষয় সম্পর্কে জানলাম, অজুর ফরজ, অজুর সুন্নাত এবং অজু ভঙ্গের কারণ। এগুলোর আরও বিস্তারিত বর্ণনা রয়েছে এবং প্র্যাকটিক্যালি অজু করার পদ্ধতিও রয়েছে। বিশেষ করে আমি সবাইকে সাজেস্ট করব নামাজের আহকামের এই অংশ, অজুর পদ্ধতি, রিসালা যদি আমরা পাঠ করে নিই, অথবা এটা যদি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করে নিই, অথবা দাওয়াত ইসলামীর ওয়েবসাইট যেটা রয়েছে www.dawatislami.net এটা থেকেও যদি আমরা এটা ডাউনলোড করে নিই আর এটা যদি অধ্যয়ন করে নিই, তাহলে যথেষ্ট মাসআলা মাসাইল অজু সম্পর্কিত, পবিত্রতা সম্পর্কিত আমাদের জানা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদের সঠিক অর্থে পবিত্র হওয়ার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদের অন্তরকেও পবিত্র করে দিক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানে যেহেতু আমাদের শরীর পবিত্র করার একটি অংশ ছিল অজু, যেটা ছোট ছোট কারণে হয় পবিত্রতা, আর অন্য একটি অংশ ছিল যেটা বড় বড় কারণে হয় গোসল, তো আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে গোসল সম্পর্কে আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
খোদার দিদার জপাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ।